ভালোভাবে কথা বলতে পারি না, তবুও আমি চেষ্টা করব। নিবেদন করছি যে আমার যে ভুল হবে কথা বলার সময় আপনারা ক্ষমা করবেন। যে যে কিছু শ্রীমান নারুগোপাল প্রভু বলেছেন আমার ব্যাপারে, অন্য ব্যাপারে নয়, আমার ব্যাপারে, তার প্রতি বিশ্বাস করবেন না। এই প্রশংসার জন্য আমি যোগ্য নাই, তাই জন্যে যেই নারুগোপাল প্রভু বলেছেন এক কানের থেকে ভেতরে নিয়ে দ্বিতীয় কান থেকে বের করে দিন আমার ব্যাপারে। তবুও আপনাদের সবার সঙ্গে এখন উপস্থিত হওয়ার আমার একটা সুযোগ আমি পেলাম, তাই জন্য আমি তো খুবই খুশি। আগেও কয়েকজন ভক্ত আমাকে জিজ্ঞেস করেছিল, ইমেল পাঠিয়েছিল যে আপনি আসুন, কিন্তু আমি আসতে পারলাম না। সুযোগ এভাবে হলো, এবার আমি আসতে পারলাম। তো একটু জয়রাধা মাধব করে তারপরে কথা আরম্ভ করি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ গিরিবর ধারি, জয় গোপীজন বল্লভ গিরিবর ধারি, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারি, যমুনা তীরা বনচারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল, ইস্কন বাংলাদেশ যাত্রা কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতম য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম য়েন ভূতলে स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदांतिकं वंदेहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वांछाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমি বাংলাদেশে এসেছিলাম 10 বছর আগে, আর তারপরে আমি আসতে পারিনি, আমার দুর্ভাগ্য। আর আমার মনে হয় যে এরকম আপনাদের সবার সঙ্গে কথা বলার, আপনাদের সঙ্গ পাওয়ার সুযোগ এখন 10 বছর পরে পেলাম, তাই জন্য আমি খুব খুশি। আশা করছি যে আপনারা সবাই এই করোনার মহামারীর সময় যে মানে সতর্কতা আছে আপনারা রাখছেন, আর আপনারা সবাই সুস্থ, আর আপনারা এই সময় ভক্তি পথে এগিয়ে যাওয়ার পূর্ণ চেষ্টা করছেন। আজকে আমি কথা বলার চেষ্টা করব ভগবানের অর্চা বিগ্রহের দর্শনের ব্যাপারে। ভগবানের দর্শন, শ্রীমূর্তির দর্শন, আমরা তো সবাই ভগবানের দর্শন করি, আমরা সবাই ভক্ত, তাই জন্য নিশ্চয়ই মন্দিরে গিয়ে কিংবা বাড়িতে কিংবা ইন্টারনেটের উপরে আমরা ভগবানের শ্রীমূর্তির দর্শন করি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সাধনা ভক্তির। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী 64 সাধনা ভক্তির অঙ্গের বর্ণনা করেছেন। তার মধ্যে অনেক অঙ্গ যে আছে তারা শ্রীমূর্তির উপাসনার অর্চনার সম্বন্ধে আছে। তার মধ্যে দুটো কিংবা তিনটে আমরা বলতে পারি, বিশেষ করে ভগবানের শ্রীমূর্তির দর্শন করা সম্বন্ধে আছে। ভক্তি রসামৃত সিন্ধু এই গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, শ্রীমূর্তির দর্শনম এবং আরাত্রিক দর্শনম এবং উৎসব দর্শনম, এই তিনটে কাজ, এই তিনটে সেবা আমাদের করা উচিত ভক্তি পথে প্রগতি কিংবা উন্নতি করার জন্য। এখন যখন আমরা দর্শন শব্দটা বলি, তো আমাদের মনে কি আসে যে আমরা চোখের মাধ্যমে দর্শন করছি, কিন্তু দর্শন যে শব্দটা তার আরেকটা অর্থ আছে, আর সেটা হচ্ছে জ্ঞান। ইংরেজিতে বলে ফিলসফি। জ্ঞান মানে যে আমরা বাস্তব অস্তিত্বের একটু সাক্ষাৎকার করার চেষ্টা করি, জ্ঞান লাভ করার চেষ্টা করি, তাকে বলে দর্শন, ফিলসফি। মানে দুই ধরনের দর্শন, একটা যে চোখের মাধ্যমে করা যায়, আর দ্বিতীয় যেটা কানের মাধ্যমে করা যায়। কেননা জ্ঞান লাভ করার জন্য আমাদের কানগুলো সেগুলো প্রধান অঙ্গ শরীরের, তাই না? তাই জন্যে শ্রবণের ওপরে এত আমরা জোর দিই। আর এই উৎসবটা যে এখন চলছে সেটা হচ্ছে শ্রবণ উৎসব, শ্রবণের উৎসব। তার শ্রবণ করা যায় কানের মাধ্যমে, কিন্তু কানের মাধ্যমে যদি আমরা আধ্যাত্মিক জ্ঞানের লাভ করি সেটাও দর্শন বলা যায়। তাই জন্যে দুটি প্রকারের দর্শন, একটা কানের দ্বারা আর একটা চোখের দ্বারা। আর যখন আমরা চোখের দ্বারা দর্শন করি, আমরা দেখি কোনো একটা জিনিসকে, যদি আমরা সেই জিনিসটির দর্শন কিংবা আমরা যদি এই জিনিসটা দেখছি জ্ঞানের আধারে, তারপরে ওই যে আমাদের কার্যটা, দেখার কার্যটা, সেটা খুবই লাভকর হবে, লাভজনক হবে। যেমন একটা উদাহরণ দিই আমি, যখন আমরা ডাক্তারের কাছে যাই, যদি আমরা অসুখ থাকি আমরা ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার বলেন আমায় যে এক্সরেটা তুলে আসুন আমার কাছে, তারপর আমরা এক্সরেটা তুলে আসি, ওনার সামনে আমরা ওই এক্সরেটা রাখি, যখন আমরা এক্সরেটা দেখি আমরা কিছুই বুঝতে পারি না, কিন্তু ডাক্তার যখন দেখেন ওই এক্সরে ফিল্মকে, উনি তো বোঝেন, আর উনি জানতে পারেন যে আমাদের কি রোগ হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন? কি ডাক্তারের চোখ বিশেষ চোখ, কোনো একটা চমৎকারের চোখ যে ডাক্তার কিছু দেখতে পাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি না? যখন আমরা এক্সরে ফিল্মটা দেখি আমরা কিছুই বুঝতে পারি না, কিন্তু ডাক্তার যখন দেখে অনেক কিছু বুঝতে পারে। কারণটা হচ্ছে ডাক্তার জ্ঞান লাভ করেছে। জ্ঞান লাভ করার প্রধান অঙ্গটা হচ্ছে কান। চোখ দ্বারাও, চোখ দ্বারাও হয়, কিন্তু প্রধান অঙ্গটা হচ্ছে কান। তো কেননা ডাক্তার জ্ঞান লাভ করেছে, তাই জন্যে ও যখন চোখের মাধ্যমে দেখে ওটা খুব গুরুত্বপূর্ণ হয়, আর ওটা খুবই হিতকর এবং উপকারী হয়। যখন আমরা দেখি আমরা বুঝতে পারি না, কেননা আমাদের কোনো জ্ঞান নেই ওই ওই এই বিষয়ের ওপর। সেইভাবে যখন শ্রীল প্রভুপাদ বলেন, যখন কোনো একটা নাস্তিক কিংবা একটা অজ্ঞানী ব্যক্তি কোনো ভগবানের ঠাকুরের মন্দিরে আসে, ভগবানের শ্রীমূর্তির দর্শন করে, কেননা তার হৃদয়ে কোনো শ্রদ্ধা নেই, জ্ঞান নেই, কানের দ্বারা ও দর্শন লাভ করেনি, তাই জন্যে যখন ও চোখের দ্বারা দর্শন করে ভগবানের শ্রীমূর্তির, সেই সময় ও ভাবে যে এই মূর্তি তো নয়, এটা তো মানে কোনো কাঠের কিংবা পাথরের কিংবা ধাতুর কোনো একটা ভাস্কর্য, ভাস্কর্য বা একটা প্রতিমা, সাধারণ একটা প্রতিমা। ও বুঝতে পারে না যে আসলে ভগবানের যে শ্রীমূর্তি সেটা ভগবান থেকে অভিন্ন, ভগবান আর ভগবানের শ্রীমূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই। এই জিনিসটা, এই সিদ্ধান্তটা, এই তত্ত্বটা শুধুমাত্র তারা জানে যারা ভক্তদের সঙ্গে এসে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেছেন, অন্যথা এটা জানা সম্ভব নয়। সবাই এভাবেই ভাববে যে এটা এটা তো কোনো ভাস্কর্য, কোনো একটা প্রতিমা। তো সেভাবে যখন আমরা শুনে শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত থেকে আমরা শুনে যখন আমরা ভগবানের দর্শন করি, তারপরে আসলে আমাদের লাভ, আমরা লাভ পাই আমরা। আর যখন আমরা ভগবানের সম্বন্ধে শ্রবণ করি, ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, ভগবদ্ গীতা থেকে, যে প্রামাণিক ভক্তরা থাকে তাদের মুখারবিন্দ থেকে যখন আমরা শুনি, শ্রবণ করি, এই শ্রবণের ফলে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি আকর্ষণ উৎপন্ন হয়, এটা স্বাভাবিক হয়। যখন ভগবানের শ্রবণ করে, ভগবানের সম্বন্ধে শ্রবণ করে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং প্রেমের উদয় হয় আমাদের হৃদয়ে, আর সেই স্নেহপূর্ণ চোখ দ্বারা আমরা যখন দর্শন করি, তারপর ওই দর্শনটা খুবই কার্যকর হয়। কিন্তু যখন কেউ অজ্ঞানী লোকটা দেখে দর্শন করে, ওর মনে কোনো ভালোবাসা, কোনো প্রেম উৎপন্ন হয় না। তাই জন্য যখন আমরা ভগবানের শ্রীমূর্তির দর্শন করি, আমাদের মনে এই জিনিসটা রাখতে হবে যে আমরা যে দর্শন করছি সেটা কোনো প্রতিমা নয়, কোনো ভাস্কর্য নয়, ইনি হচ্ছেন ভগবান, সাক্ষাৎ ভগবান। যেমন সাক্ষী গোপালের কথায় আমরা চৈতন্য চরিতামৃতে শুনি, প্রতিমা নাহি তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যে তরুণ ব্রাহ্মণ ছিলেন, তিনি কি বললেন গোপালকে? তিনি বললেন, আপনি কোনো প্রতিমা নন, আপনি তো সাক্ষাৎ নন্দ মহারাজের পুত্র। এটা হচ্ছে শ্রদ্ধা এবং প্রেমের লাভ। তাই জন্যে এই দুটি প্রকারের যে দর্শন, দুটোই হওয়া উচিত আমাদের মধ্যে। যদি আমরা কেবল চোখের দ্বারা দর্শন করতে চাই ভগবানের, তাহলে অত লাভ আমরা পাব না। তাই জন্যে শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাজি বলেন, সুতেক্ষিত, সুতেক্ষিত, শ্রুত মানে আমাদের কান, শ্রবণ করার যে অবজব, মানে আমাদের যে অঙ্গ, শারীরিক অঙ্গ, তাকে যে আমরা কান বলি, তাকে বলে শ্রুত। যার মাধ্যমে শ্রুতি করা যায়, শ্রবণ করা যায়, সেটা হচ্ছে শ্রুত। আর ইক্ষেত মানে দেখা, দর্শন করা। তো সুতেক্ষিতর অর্থটা হচ্ছে কানের দ্বারা দেখা। এখন যদি আমরা কাউকে বলি যে আপনি কান দ্বারা, কানের মাধ্যমে দেখুন, তো বলবে আপনি কি ধরনের কথা বলছেন, আমরা তো দেখি চোখে, চোখ দ্বারা দেখি, আপনি বলছেন যে কান দ্বারা দেখতে, এটা কিভাবে সম্ভব হয়? সম্ভব, জ্ঞান লাভ করে তারপরে আমরা যখন চোখ দ্বারা দেখি, তারপরে আমাদের দৃষ্টি, আমাদের দর্শন পরিপূর্ণ হয়। আর ক্রমশ আস্তে আস্তে যখন শ্রবণ করে করে, কীর্তন করে করে, স্মরণ করে করে, হৃদয়ের ভেতরে যে শ্রদ্ধা প্রেমের বৃদ্ধি হয়, আর তারপরে যখন আমরা ভগবানের শ্রীমূর্তির চোখ দ্বারা দর্শন করি, তারপরে একটা বিশেষ ব্যক্তিগত একটা স্নেহময় পরস্পর আদান প্রদান হয় ভগবানের সঙ্গে। না হলে শুধু শুধুমাত্র ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা আর এদিকে ওইদিকে তাকিয়ে দেখা কোনো অর্থ হয় না। যারা অপরাধী নয়, যাদের ভাব প্রতিকূল নয় ভগবানের প্রতি, কিন্তু যাদের জ্ঞান নেই, তারাও যদি ভগবানের শ্রীমূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, দর্শন করে, তাদেরও খুব লাভ, তারাও খুব লাভ, তাদেরও খুব লাভ হয়। তারপরে যাদের হৃদয়ে খুব বেশি ভালোবাসা, প্রেম ভগবানের প্রতি, তাদের কত লাভ হবে? একে বলে কৈমুত্য ন্যায়। যার ভালোবাসা নেই সেও এত লাভ করতে পারে, তারও এত লাভ হয়। তারপরে যাদের হৃদয়ে ভালোবাসা আছে তাদের আর কত লাভ হবে? তাই জন্যে যে ভগবানের মন্দির, তার বিশেষ অনেক মানে উদ্দেশ্য থাকে, ভগবানের মন্দিরের অনেক উদ্দেশ্য থাকে। কিন্তু তার মধ্যে প্রধান দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে চোখের মাধ্যমে দর্শন করার জন্য একটা সাধন, মানে শ্রীমূর্তির উপস্থিতি মন্দিরে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে কানের দ্বারা দর্শন, মানে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত যেমন যে গ্রন্থ, তাদের শ্রবণ করা। আর এই দুটো আমাদের আধার ভক্তি পথে। যদি আমরা ভগবানের ভক্তদের সঙ্গে নম্রতাপূর্বক সঙ্গ করি, আর কানের দ্বারা দর্শন করি, চোখের দ্বারা দর্শন করি, তাহলে শীঘ্র আমাদের উন্নতি হবে ভক্তি পথে। একবার প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ একটা ভক্তকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে উনি লিখেন যে যখন তুমি মন্দিরে যাবে, সেই সময় মনে রাখো যে কৃষ্ণের উপস্থিতি এখানে সাক্ষাৎ রূপে আছে, আর আমাদের উপরে কৃপা করার জন্য উনি এইভাবে আমাদের সামনে প্রকট হয়েছেন, অন্যথা উনি অনুভবগম্য, মানে তাদের কাছে আমরা যেতে পারি না। আমাদের যে এই শারীরিক ইন্দ্রিয় দ্বারা ভগবানের লাভ করা যায় না, ভগবানকে বোঝা যায় না। তাই জন্য যখন আমরা কানের দর্শন করে, তারপরে হৃদয়ে ভালোবাসা ভগবানের প্রতি জাগ্রত করে, যখন আমরা ভগবানের চোখ দ্বারা দর্শন করি, তাহলে এই তিনটে প্রকারের দর্শন তারপরে পরিপূর্ণ হয়, চোখের দর্শন, কানের দর্শন আর হৃদয়ের দর্শন। যখন আমরা ভগবানের শ্রীমূর্তির সামনে দাঁড়িয়ে থাকি, প্রভুপাদ বলছেন যে মনে রাখো যে তুমি সাক্ষাৎ ভগবানের সামনে দাঁড়িয়ে আছো। আর প্রভুপাদ বলেন শ্রীমৎ ভাগবতে একটা তাৎপর্যে, যে উনি বলেন যারা কনিষ্ঠ ভক্ত, যারা নতুন ভক্ত, যারা যাদের মনে বেশি জ্ঞান নেই ভগবানের সম্বন্ধে, তারাও যদি ভগবানের দর্শন করে, তাদের হৃদয়ে তাদের একটা, তারাও নিবিষ্ট হয়ে যায় ভগবানের সুন্দর দর্শন করে। আর অঝরে ঠাকুরের শিব বিগ্রহের যে ওই সজ্জিত রূপ দেখে, এত সুন্দর ভগবান দেখেন ওখানে, তো খুব আকৃষ্ট হয়ে যায় একটা কোনো নতুন ভক্ত, ও আকৃষ্ট হয়ে যায়। আর আধ্যাত্মিক প্রেরণা লাভ করে, তারপরে বারবার আসার চেষ্টা করে। আর শিল প্রভুপাদ বলেন এটা হচ্ছে মুক্তির অবস্থা। যখন আমরা ভগবানের বিষয়ে, ভগবানের পবিত্র নাম, ভগবানের পবিত্র রূপ, ভগবানের মধুর লীলা ইত্যাদি, যখন আমরা ভগবানে নিবিষ্ট হই, নিবিষ্ট হওয়ার ফলে আমরা মুক্ত অবস্থা লাভ করি। যারা মায়াবাদী তারা ভাবে যে মুক্তির অবস্থা মানে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে নিরাকার ব্রহ্মে বিলীন হওয়া, কিন্তু সেটা আসলে মুক্তির পরিভাষা নয়। মুক্তির পরিভাষা হচ্ছে ভগবানের ভেতরে আমাদের, আমরা যখন নিবিষ্ট হই, মগ্ন যখন আমরা হই ভগবানের সুন্দর রূপে, ভগবানের মধুর নামে, ভগবানের মধুর লীলায়, ভগবানের সেবায়, তাকে বলা যায় মুক্তির অবস্থা। এইভাবে যখন আমরা ভগবানের সামনে যাই তো নিশ্চয়ই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। আর প্রভু শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের একটা 25টা অধ্যায়, হ্যাঁ, কপিল মুনির যে একটা ব্যাখ্যা আছে ভক্তির উপরে, তিনি বলেন এখানে খুবই সুন্দর ব্যাপার, বিষয় বলছেন উনি, যে যখন ভক্তরা ভগবানের সামনে যায়, ভগবানের শ্রীমূর্তি দর্শন করে, বিশেষ রূপে যা অজরে সজ্জিত রূপ ভগবানের দেখে ওরা খুব সুখে সুখ লাভ করে, আর তারপরে নিজের মনের কথা ব্যক্ত করে ভগবানের সামনে, আর কথোপকথন করে, কথাবার্তা করে ভগবানের সামনে। কিন্তু প্রভুপাদ বলেন যে এই ধরনের যে কথোপকথন হয় ভগবানের সঙ্গে, কথাবার্তা যে হয়, সেটা শুধু উন্নীত ভক্ত করতে পারেন। যারা শুদ্ধ ভক্ত, সাধারণ ভক্ত আমাদের মতন, আমরা গিয়ে ভগবানের সামনে ভগবানের সঙ্গে এই ধরনের কথা বলতে পারি না। আমরা প্রার্থনা নিশ্চয়ই করতে পারবো, আর আমরা করা উচিত, কিন্তু যেই ধরনের কথোপকথনের বিষয়ে প্রভুপাদ এখানে বলছেন, সেই ধরনের কথাবার্তা করা আমাদের জন্য সম্ভব নয়। আমরা গিয়ে কথা বলতে পারি, কিন্তু ভগবান কি বলছেন হয়তো সেটা আমরা শুনতে পারবো না। কিন্তু এই ধরনের কথোপকথন নাস্তিকরা করতে পারে না। যাদের হৃদয়ে শ্রদ্ধা নেই তারা করতে পারে না। আপনারা নিশ্চয়ই আমাদের গৌড়ীয় আচার্যের অনেক লীলা শুনেছেন, যেমন সনাতন গোস্বামী বৃন্দাবনে যখন থাকতেন, তো উনার পূজনীয় বিগ্রহ ছিলেন মদন মোহন, কিন্তু কমপক্ষে একটু নুন তো দাও। হ্যাঁ, নুনও নেই তোমার রুটিতে, কোনো নুনও আমি দেখছি না, কোনো স্বাদ নেই। তো সনাতন গোস্বামী বললেন, দেখুন, আমি যে কিছু পাই সেটা আপনার কৃপায় পাই। যদি আপনি চান যে ভালোভাবে আপনার, মানে আপনি ভোগ পান, হ্যাঁ, ভালো, আপনার নুন চাই, সব কিছু চাই, আপনাকেই আমাকে দিতে হবে, নাহলে আমি তো একটা ভিক্ষুক, আমি কি জানি কোথা থেকে আনবো আমি সব। আজকে আপনি নুন চাইছেন, কালকে বলবেন আমি চিনি চাই, কালকে বলবেন আমি সন্দেশ চাই, কোথা থেকে আনবো আমি? হ্যাঁ, তো আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তো এই ধরনের একটা মানে ভালোবাসার পরস্পর আদান প্রদান হতো শীল সনাতন গোস্বামী এবং মদন মোহনের মধ্যে। কারণটা কি? কারণ সনাতন গোস্বামী হৃদয়ে এভাবের একটা ঘনিষ্ঠ প্রেম ছিল, তাই জন্য তো সম্ভব হলো। শ্রী দক্ষিণ ভারতের শ্রী সম্প্রদায়ের একজন ভক্ত ছিলেন, তিনিও শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি শ্রীমূর্তির সঙ্গে মন্দিরে কথা বলতেন আর শ্রীমূর্তি উত্তর দিতেন, ওনার সঙ্গে কথা বলতেন, কথোপকথন হতো দুজনের, মানে ভগবান আর ভক্তের মধ্যে। একবার এই ভক্ত জিজ্ঞেস করেছেন ওনাকে যে আমার গতি কি হবে প্রভু বলুন তো, কেননা উনি বলেছিলেন হ্যাঁ যে এই ভক্তটা বৈকুণ্ঠ যাবে, ওই বুকেটা বৈকুণ্ঠে চলে যাবে, আমি যেতে পারবো কি? হ্যাঁ তুমি তো নিশ্চয়ই বৈকুণ্ঠে যাবে এই জীবনের পরে, যখন দেহ ত্যাগ করবে সেই সময় তুমি নিশ্চয় যাবে বৈকুণ্ঠ। তারপর ভক্তরা বলল কিন্তু দেখুন প্রভু, যদি বৈকুণ্ঠে আপনার যে রূপটা আছে আর এখানে আমার চোখের সামনে যে মন্দিরের ভেতরে আমি আপনার রূপটা দেখছি, তার মধ্যে যদি কোনো পার্থক্য হয় তাহলে আমি বৈকুণ্ঠে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই, আপনার এই যে রূপটা আমি দেখছি সেটাই আমার জন্য যথেষ্ট, আমি সন্তুষ্ট, আর এই রূপ না দেখে আমি থাকতে পারবো না, তাই জন্যে বৈকুণ্ঠেও যদি আমি যাই আর ওখানে গিয়ে যদি আপনার এই রূপটা যে মন্দিরে আপনি প্রকট করেছেন শ্রীমূর্তির রূপটা যদি আমি ওখানে দেখতে পারি না, তাহলে আমি থাকতে পারবো না, আমি এখানে চলে আসব আবার, আমি সেই এই ধরনের বৈকুণ্ঠে যেতে চাই না। তো এভাবে যারা উন্নীত ভক্ত তারা ঠাকুরের সঙ্গে, মানে ভগবানের শ্রীমূর্তির সঙ্গে এভাবে কথা বলে। এখানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীমূর্তির দর্শন, প্রভুপাদ বলেন যে বরাহ পুরাণে একটা শ্লোক আছে যার মধ্যে বলা হয় যে যে কোনো ভক্ত বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের দর্শন করে নিশ্চয়ই যম ওকে ধরতে পারবে না, যমের দরবার থেকে ও দূরে থাকবে। আর যেই লোকে দেবতালা থাকে সেই লোকেও নিশ্চিত চলে যাবে। প্রভুপাদ বলেন এর তাৎপর্যটা হচ্ছে যদি কেউ সাধারণ ব্যক্তি, যে ভক্ত নয়, যদি কোনো সাধারণ ব্যক্তি ও বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের দর্শন করে, তো যদিও ও ভগবানের ধামটা লাভ করতে পারে না, কমপক্ষে স্বর্গলোকের তো লাভ করবে। আর জীব গোস্বামী তাৎপর্যে বলেন যে তারা ভক্তি লাভ করবে আর তারপরে তারা ভক্তি পথে এগিয়ে যেতে পারবে। এইভাবে আরাত্রিকা দর্শনম, আরতিটা হচ্ছে একটা সংক্ষিপ্ত শব্দ, মূল শব্দটা হচ্ছে আরাত্রিকা, আরাত্রিকা থেকে শব্দটা হয়েছে আরতি, মানে আরতির সময় অন্ধকার নষ্ট হয় তো দীপের দ্বারা, তাই জন্য আরাত্রিকা, রাত্রিবেলায় তো অন্ধকার হয়, যখন আমরা দীপ অর্পণ করি তো রাত্রে অন্ধকারটা নষ্ট হয়, তাই জন্যে আরাত্রিকা দর্শনম এবং উৎসব দর্শনম। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যদি আরতির সময় যদি কেউ গিয়ে ভগবানের সামনে অর্থাৎ শ্রীমূর্তির সামনে গিয়ে উনার সুন্দর মুখারবিন্দর দর্শন করে, তো যে পাপগুলো করেছে কোটি কোটি জন্ম থেকে সেই সব পাপগুলো নষ্ট হয়ে যাবে, শুধু একবার ভগবানের সুন্দর মুখারবিন্দের দর্শন করে আরতির সময়। আর যদি নিয়মিত রূপে যদি কোনো একটা শ্রদ্ধালু ভক্ত ভগবানের সামনে যায়, প্রতিদিন যায় আর কৃতাঞ্জলি মুদ্রায় মানে হাত জোড়ে ভগবানের সামনে খুব ভালোবাসায় ভগবানের দর্শন করে, তবে কত লাভ হবে সেই ভক্তের জন্য। এভাবে অনেক কিছু এখানে প্রভুপাদ বলেছেন, রূপ গোস্বামীও বলেছেন। তো যখন আমরা ভগবানের সামনে যাই তো কিভাবে দর্শন করা উচিত আমাদের ভগবানের শ্রীমূর্তির, প্রভুপাদ এক জায়গায় বলেন, ভাগবতে একটা তাৎপর্য উনি লিখেন যে ভগবানের শ্রীমূর্তির রূপ এবং শ্রীমদ্ ভাগবতে একটা অভিন্নতা সমানতা, মানে ভগবানের চরণ কমল মানে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ, আর এরকম আগে গিয়ে গিয়ে যখন ভগবানের মুখারবিন্দ আমরা পৌঁছি, ভগবানের মুখারবিন্দ সেটা হচ্ছে দশম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের। তো প্রভুপাদ বলেন যে নতুন ভক্তকে উচিত নয় যে সোজা রাসলীলার দশম স্কন্ধে গিয়ে রাসলীলা অধ্যয়ন করে কিংবা শ্রবণ করে, এটা করা উচিত নয়। আমাদের প্রাথমিক আধ্যাত্মিক জ্ঞান লাভ করে ক্রমশ আস্তে আস্তে করে ভগবদ গীতা পড়ে তারপরে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ এভাবে পড়ে পড়ে তারপরে দশম স্কন্ধকে আমরা পড়তে পারি, বিশেষ রূপে রাসলীলা। তো সেভাবে কেননা আমরা যখন ভগবানের শ্রী শ্রীমূর্তির দর্শন করি তো আমরা দর্শন আরম্ভ করি তাঁদের চরণ কমল থেকে, চরণ কমল থেকে আস্তে আস্তে আমাদের চোখগুলো আমরা উপরে উঠাই আর তারপরে ভগবানের সুন্দর মুখারবিন্দে আমি দর্শন করি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আমরা যাই ভগবানের মন্দিরে তো আমাদের গিয়ে সর্বপ্রথম প্রভুপাদকে প্রণাম করা উচিত। প্রভুপাদকে প্রণাম করার পরে তারপরে ভগবানের সামনে গিয়ে আমাদের বাঁ দিকটা ভগবানের দিকে রেখে আমাদের প্রণাম করতে হয়, আর প্রণাম করার পর তারপরে উঠে হাত জোড়ে ভগবানের সামনে দাঁড়িয়ে থাকে আমাদের দর্শন করা উচিত। তো ভগবানের দর্শন করার সময় প্রণাম করার পর আমরা যদি কোনো স্তুতি জানি ভগবানের, কোনো গুরুত্বপূর্ণ কিংবা বিখ্যাত কোনো প্রার্থনা শ্রীমদ্ ভাগবত থেকে, যেমন কুন্তী মহারাণীর প্রার্থনা কিংবা ভীষ্মদেবের প্রার্থনা কিংবা গোপীজনের প্রার্থনা, সেগুলো আমরা বলতে পারি ভগবানের সামনে। যদি আমরা এই প্রার্থনাগুলো না জানি কোনো ব্যাপার নয়, আমাদের নিজের হৃদয় থেকে আমরা প্রার্থনা করতে পারি, ভগবানের কৃপা যাচনা করতে পারি যেন ভগবান আমাদের উপরে কৃপা করবেন, আমাদের হৃদয়ের যে জড় জগতের কামনাগুলো আছে তাকে নষ্ট করার, আর ভগবানের প্রতি আকর্ষণ আর প্রেমকে প্রেমের বৃদ্ধি করার জন্য আমরা প্রার্থনা করতে পারি। শেষে কিছুই না হলে কমপক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ এবং কীর্তন করতে পারি। ভগবানের সৌন্দর্য দেখে আমরা আমাদের হৃদয়ে নিশ্চিত নিশ্চয়ই একটা উৎসাহ আমরা পাব। ভগবানের এভাবে আমাদের সৌন্দর্য দেখা উচিত, এভাবে তারপরে চরণামৃত পাওয়া উচিত, লাভ করা উচিত। তারপরে যদি কোনো ভক্তদের কোনো অন্য সেবা থাকে কিন্তু শ্রবণের কোনো অবসর থাকে তার লাভ নেওয়া উচিত। তাই জন্যে ভগবানের মন্দিরে গিয়ে শ্রীমতীর দর্শন করার লাভ খুব বেশি। আর শেষে আমি একটা কথা বলতে চাই যে মন্দিরে গিয়ে ভগবানের শ্রীমূর্তির দর্শন করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা তো ভগবানকে দেখার জন্য যাই, ভগবানের দর্শন করার জন্য যাই নিশ্চয়, কিন্তু ভগবানও তো তাঁদের ভক্তদের দর্শন করতে চান। তাই জন্যে মন্দিরে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভগবানের ইচ্ছা পূর্ণ করতে চাই। ভগবানের ইচ্ছা হচ্ছে যে আমি আমাদের ভক্ত আমার ভক্তের দর্শন করতে চাই। ভগবান প্রকট হয়েছেন অর্চা বিগ্রহের রূপে, শ্রীমূর্তির রূপে, কার জন্য? যারা নাস্তিক লোক আছে তাদের জন্য না, যারা ভগবানের শ্রদ্ধালু ভক্ত তাদের জন্য ভগবান প্রকট হন শ্রীমূর্তির রূপে। আর যখন প্রকট হন, যদি কোনো ভক্তরা ওখানে যায় না, তারা ভগবান কি ভাববেন? এই ভক্তদের সঙ্গে আমি এসছি এখানে, এখানে এই মন্দিরে আর কেউ আসছে না আমার দর্শন করার জন্য। হ্যাঁ, যদি আপনি কার বাড়িতে যান, আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তি থাকে, তাদের কোনো আপনার একটা বন্ধু থাকে, তাদের বাড়িতে যান আপনি, হ্যাঁ, আর ও ভেতরে বসে আছে কিন্তু আপনার সঙ্গে দেখা করতে বাইরে আসে না, আপনি কি ভাববেন? এই আমি এত দূর এলাম, আমার বন্ধুর বাড়িতে এলাম, কিন্তু ওর বাড়িতে আসার পরেও ও আমার সঙ্গে দেখা করছে না, ভেতরে বসে আছে, তা আপনাকে কি ভালো লাগবে? নিশ্চয় ভালো লাগবে না। সেভাবে যখন ভগবান এত দূর থেকে এসছেন, গোলোক বৃন্দাবন থেকে এসছেন, আর বিশেষ করে আমাদের জন্য এসছেন, আর ওখানে গর্ভগৃহে দাঁড়িয়ে আছেন, বাঁশুরি বদন করছেন, ডাকছেন আমাদের সবাইকে, আসেন আসেন, বাংলাদেশে আপনারা আসেন বলেন না, পশ্চিমবঙ্গে আসুন বলেন, তো আসেন আসেন, আমি আসছি, আমি এসেছি তোমাদের সবার সঙ্গে জন্য আমি এসেছি, আর তোমরা আসছো না আমার দর্শন লাভ করার জন্য? কি আচ্ছা মুশকিল, কেন আসছো না তোমরা? তো ভগবান ভাববেন এভাবে। তো যখন আমরা যাই আর যখন ভগবান দেখেন যে এতগুলো ভক্তরা এসছে আমার দর্শন করতে, তো উনি প্রসন্ন হন। আর এতগুলো ভক্তদের ভক্তি দেখে উনি অতি প্রসন্ন হন ভগবান। আর যখন আমরা যাই শ্রীমূর্তির সামনে, নিশ্চয়ই আমরাও দেখি চোখ দ্বারা ভগবানকে, কিন্তু ভগবান ও আমাদের তো দেখেন কটাক্ষ, ভগবানের কটাক্ষ, কৃপা দৃষ্টি আমাদের উপরে তো থাকে। কুন্তী মহারানী প্রার্থনা করেন শ্রীমদ ভাগবতে, ইমে জনপদাঃ স্পৃদ্ধাঃ সুপকৌষধি বিরুধাঃ वनाद्रिनद्युतन्वन्तो हे धन्ति तव वीक्षितैः। তিনি বলেন, হে কৃষ্ণ, এখন এইসব গ্রাম আর জনপদ এবং বন এবং এখানে যে মাঠগুলো আছে, সব কিছু যে কিছু এখানে আছে, এই এই যে সৌন্দর্য ঐশ্বর্য এই কারণে হচ্ছে, কারণ আপনার কৃপা দৃষ্টি হচ্ছে, কটাক্ষ পড়ছে এই স্থানের ওপর। কিন্তু যখন আপনার কৃপা দৃষ্টি থাকবে না, তো এই স্থানের সৌন্দর্য এবং ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে। সেভাবে আমরা, মানে আমি আর আমার যে পুত্র পাণ্ডব, আমরা সুরক্ষিত আছি, আমরা সুখী আছি, শুধুমাত্র আপনার কটাক্ষ, তার জন্য আপনার কৃপা দৃষ্টির জন্য। আপনি দেখছেন আমাদের, আপনার আপনার দৃষ্টিপাত আমার উপরে, আমাদের উপরে হচ্ছে, তাই জন্যে আমাদের ঐশ্বর্য বাড়ছে, আমাদের যশ বাড়ছে। হ্যাঁ, কিন্তু যখন আপনি চলে যাবেন, আপনি আমাদের মধ্যে থাকবেন না, তা আমাদের কি হবে? সবাই আমাদের প্রশংসা করে যে আপনারা এত শক্তিশালী, আপনারা এত ঐশ্বর্যশালী, কিন্তু আসলে আমাদের প্রসিদ্ধি, আমাদের ঐশ্বর্য, আমাদের বল, আমাদের যে কিছুই আছে, তার পেছনে আপনি আছেন, আপনার কৃপা আছে। আপনার কৃপা দৃষ্টি যদি না থাকে, আমরা শূন্য হয়ে যাব। তাই জন্য বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা শ্রীমূর্তির সামনে যাই ভগবানের দর্শন করার জন্য, এবং ভগবানকে, ভগবানের কৃপা দৃষ্টিও লাভ করার জন্য। ভগবান চান যে উনি ভক্তদের দেখেন, তাই জন্যে আমরা ভগবানের কাছে যাই। এখন এই বিষয়টা তো খুব বড় বিষয়, অনেক কিছু আর বলা যায়, কিন্তু হয়তো এখন 5টা বাজছে এখানে, তো ঠিক আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর যে কিছুই ভুল হয়েছে আমার বাংলা ভাষায়, কৃপা করে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার বাংলা।
মহারাজ দণ্ডবত প্রণাম।
হরে কৃষ্ণ।
মহারাজ অনেক সুন্দর বাংলা, অনেকেই কমেন্টস করেছেন যে আপনার এত সুন্দর শীতল বাংলা শব্দ সবার হৃদয়ে জুড়িয়ে গেছে এবং পরমাত্মার দিকে আপনার প্রশ্নটি বলেন। কেজিপিএস, হ্যাঁ বলেন।
হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজের চরণে।
হরে কৃষ্ণ বলুন।
অনেক সুন্দর বাংলা ভাষা। আসলে এই মহামারীর দিনে আপনাদেরকে একটা অনলাইনের মাধ্যমে ভক্ত সংঘ আসলে প্রদানের জন্য আমরা আসলে অনেক কৃতার্থ, এবং এই আমরা আসলে মায়াবদ্ধ জীব মহারাজ, যদিও ভাই মায়ার জগতে অন্ধকারের মধ্যে আসলে আপনাদের কৃপা যেন আমাদের মধ্যে এভাবে বজায় রাখে, এটাই। আর আমার একটা ছোট্ট
আমরা সব প্রভুপাদের আশ্রয়ে আছি, আমরা খুব ভাগ্যশালী যে গৌরাঙ্গ মহাপ্রভুর আন্দোলনে আমরা আছি, আর প্রভুপাদের আশ্রয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, আর কোন?
প্রশ্নটা করেন প্রভু।
হ্যাঁ, প্রশ্ন।
আসলে আমরা যে বিক্র দর্শনে যাই বা বিক্র দর্শন, তো অনেক সময় মানে সব থেকে কিভাবে দর্শন করলে ভালো হয় বা কিভাবে আমরা বিদেশ যেতে পারি, বা অনেকে অনেক সময় দেখা গেল ড্রেস মানে গেলে বেশি ভালো করে বা ধুতি পায়ে থাকে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে শার্ট প্যান্ট।
বুঝতে পারলাম না প্রশ্নটা।
প্রভু আপনি স্পেসিফিক করে বলেন আপনার কি প্রশ্নটা, সুন্দর করে বলেন,
সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন করবেন। হ্যাঁ, সংক্ষিপ্ত আর স্পষ্ট, ঠিক আছে।
আচ্ছা, অনেকে শার্ট প্যান্ট পরে ভগবানকে দর্শনে যায় আর অনেকে ধুতি পরে যে যায়, এই দুটোর মধ্যে কোনো?
আচ্ছা আচ্ছা, মানে প্রশ্নটা হচ্ছে শার্ট প্যান্ট পরে, হ্যাঁ, যদি ভগবানের সামনে সামনে আমরা যাই দর্শন করতে, সেটা কি ঠিক? হ্যাঁ, আর চুটি চুটি পরে?
হ্যাঁ মহারাজ, উনি এটাই বলছেন যে ধুতি পরে বা প্যান্ট শার্ট পরে, কোনটা দুটা পরার মধ্যে মানে কোনো পার্থক্য আছে কিনা?
ধুতি ধুতি, আচ্ছা ধুতি, হ্যাঁ নিশ্চয়ই, যখন আমরা ধুতি পরে যাই ভগবানের সামনে সেটা অবশ্যই ভালো, কিন্তু যদি কোনো উপায় থাকে না, কেউ চাকরির জন্য যাচ্ছে, কোনো কাজের জন্য বাইরে যাচ্ছে আর ধুতি পরতে পারছে না, তা ঠিক আছে, প্যান্ট শার্ট পরে ঠিক আছে যাওয়া যায়, কোনো ব্যাপার নয়। অন্তত ভগবান আমাদের জামা কাপড় দেখেন না, বাইরে যে বাহ্য অবস্থা দেখেন না, আমাদের হৃদয় দেখেন। যদি ধুতি পরে আমরা যাই কিন্তু হৃদয়ে কোনো শ্রদ্ধা নেই, কোনো ভালোবাসা নেই, তাহলে ভগবান প্রসন্ন হবেন না। যদি আমরা প্যান্ট শার্টও পরে যাই, কেননা আমরা ধুতি পরতে পারলাম না কোনো কারণে, কিন্তু হৃদয়ে ভালোবাসা আছে ভগবানের প্রতি, তাহলে ভগবান খুশি হবেন, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে?
ললিত নারায়ণ দাস হাত তুলেছেন, ললিত নারায়ণ দাস আনমুট করেন।
হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম আপনার চরণে।
হরে কৃষ্ণ।
এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অথরিটিকে এত সুন্দর একটা
যে যে প্রভু, টাইম নাই, শুধু প্রশ্ন করেন প্লিজ।
আচ্ছা মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে শ্রীমদ ভাগবতনের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্যের শেষের দিকে বলেছেন, যারা যৌন বাসনার প্রতি অনুরক্ত হয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ, তাদের ভগবানের শ্রী পাদপদ্মের উদ্দে ধ্যান করা উচিত নয়, এবং শ্রীমদ ভাগবতমের প্রথম ও দ্বিতীয় স্কন্ধেই তারা যেন সীমিত থাকে। এক্ষেত্রে আমার প্রশ্ন বা আপনার কাছে জিজ্ঞাসা, যারা ভাগবতম অধ্যয়ন করছেন, তারা যদি মনে করেন যে আমি এখনো কামনা বাসনা থেকে মুক্ত নই, তাহলে কি তারা দ্বিতীয় স্কন্ধ পর্যন্ত অধ্যয়ন করে সীমাবদ্ধ থাকবেন, বা ভগবানের বিগ্রহ দর্শন করতে গেলে কি তারা শুধুমাত্র পাদপদ্মেই দর্শন করে উপরের দিকে আর দর্শন করবেন না?
না 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 না, এরকম নয়, এরকম নয়। আপনি শ্রদ্ধালু ভক্ত আছেন, আপনি নিয়মিত রূপে ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতের অধ্যয়ন করছেন, শ্রবণ করছেন, নাম কীর্তন নাম জপ করছেন, হ্যাঁ, তাই জন্যে নিশ্চয়ই ক্রমশ যখন ভগবদ গীতা পড়া হয় আর প্রভুপাদের যে বিভিন্ন ছোট ছোট গ্রন্থ আছে তাদের পড়ার পর তারপরে শ্রীমদ ভাগবত পড়তে পারেন। শ্রীমদ ভাগবত পড়ার সময় প্রথম স্কন্ধ থেকে আরম্ভ করে আস্তে 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 দ্বিতীয় স্কন্ধের পরেও তৃতীয় চতুর্থ পঞ্চম স্কন্ধ নিশ্চয়ই আপনি এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে।
উদয় মুকুন্দ দাস প্রশ্ন করবেন মহারাজ। উদয় মুকুন্দ প্রভু আপনি একটু আনমোট করেন কাইন্ডলি।
হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম।
হরে কৃষ্ণ
চরণে মহারাজ, আমি যেটা দেখেছি যে ইসকন মন্দিরের বিগ্রহগুলো খুবই সুন্দরভাবে সাজানো থাকে এবং খুবই আকর্ষিত, এবং বিভিন্ন ধাম বিখ্যাত বিখ্যাত ধামে আমি দেখেছি সেসব বিগ্রহগুলো আকর্ষণ করে না। কিন্তু আমি যেটা আমার আমরা যারা কর্মজীবী, যখন আমরা বিভিন্ন সম্প্রদায়ের সাথে যুক্ত হই বা বিভিন্ন মতাবলম্বীদের সাথে যুক্ত হই, তখন তারা বিগ্রহের ব্যাপারে অনেক উচ্চ তাচ্ছল্য করে। তা আমার কাছে যেটা মনে হয় যে একটা প্রেজেন্টেশনটা ইসকন যেভাবে করেছে সেটাতে আমার কাছে মনে হয় সত্যি ভগবান এখানে বিরাজ করছে, কিন্তু আমি সেসব ব্যক্তিদেরকে বুঝাতে পারি না যে বিগ্রহ স্বয়ং ভগবান। মহারাজ, এই যে প্রেক্ষাপট ইসকন কতটা এগিয়েছে এবং কতটা তারা বুঝাতে সক্ষম হচ্ছে বিশ্ববাসীকে এই পন্থাটুকু, বা এটা সহজ পন্থা কিভাবে বুঝানো যায় আপনি যদি বলেন কৃপাগণ।
এই বিষয়ের উপরে একটা আলাদা প্রবচন করা যায়, বিষয়টা খুব বড়। তবুও সংক্ষেপে কথা বলার চেষ্টা করছি। যে প্রভুপাদ বলেছেন যে এই জড়জগতও তো ভগবানের শক্তি, ভগবান থেকে অভিন্ন শক্তি এবং শক্তিমানের মধ্যে পার্থক্য নাই কোনো। আর যদি ভগবান নিজের জড় জগতের যে প্রাকৃতিক বস্তুগুলো আছে তার মধ্যে যদি প্রকট হতে চান, তাহলে কি ক্ষতি আছে, কি ভুল আছে, কি সমস্যা? নিশ্চয় করতে পারেন। যখন ভগবান সর্বসমর্থ সক্ষম, কিছুই করতে পারেন, তারপর কি নিজের শক্তির যে জড় জগতের যে পদার্থগুলো আছে তাদের মধ্যে কি ভগবান নিজেকে প্রকট করতে পারবেন না? নিশ্চয় পারেন। ভগবান তাদের ভক্তের ওপরে কৃপা দাওয়ার প্রদান করার জন্য অর্চা বিগ্রহের রূপ স্বীকার করেন, এটা হচ্ছে শাস্ত্রের নিষ্কর্ষ। এর চেয়ে বেশি আর বলা মানে অনেক কিছু আছে বলার, কিন্তু এটা বড় বিষয় একটা। আপনি যদি এখানে শ্রবণ উৎসব কিংবা অন্য সময় কেউ যদি এই বিষয়ের উপরে প্রবচন দেয় খুব ভালো হবে। মানে ভগবানের বিগ্রহ আর ভগবানের মধ্যে যে পার্থক্য নাই, এটার একটু বিস্তার বিস্তার করে যদি কেউ ব্যাখ্যা করে সেটা খুব ভালো হবে। ঠিক আছে,
ধন্যবাদ মহারাজ। ইসকন স্বামীবাগ থেকে ওখানে প্রায় 300 ভক্ত একসাথে দেখছেন, ওখান থেকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি।
কোথায়?
ওখান থেকে হাত তুলে।
ও, ঢাকা, ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা,
চালচন্দ্র বলছি মহারাজ, আপনার চরণে দণ্ডবত প্রণাম।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
আপনি চমৎকার বাংলা বলেছেন, আপনার বাংলা সুন্দর, আগের থেকে আরো বেশি ভালো লাগছে মহারাজ। আমার একটা প্রশ্ন শুধু তোমার জন্য, এটা যে যখন ভগবানের মঙ্গলারতি হয়, শঙ্খ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সবাই দর্শন করা উচিত আমি মনে করি ভগবানকে। কিন্তু দেখি অনেকে জপের মালার মধ্যে হাত দিয়ে জপ করে ভগবানকে প্রণাম করে, আবার দেখি অনেক সময় মন্দিরে আসে, মন্দিরে এসে জপের মালার ভিতরে জপ করছে কিন্তু ভগবানকে প্রণাম করছে। তাই এটা কি ঠিক মহারাজ? আর অনেকে আবার দেখি জপের মালা জপ করছে কিন্তু সাক্ষী মালা নেই। তাই এই তিনটা প্রশ্ন আপনার কাছে মহারাজ।
ভগবানের মন্দিরে এসে প্রণাম করা উচিত, নিশ্চয় করা উচিত। যদি আমরা জপ করছি, জপমালা রেখে ভগবানকে দণ্ডবত করে তারপরে যদি আমরা জপ করতে চাই, নিশ্চয় করতে পারি। কিন্তু যখন প্রথমবার ভগবানের সামনে আসি, নিশ্চয় আমাদের জপ করা, আমাদের প্রণাম করা উচিত, ঠিক আছে? শুধু প্রথমবার নয়, যদিও আমরা বারবার আসি, সেই সময়ও আমাদের প্রণাম করা উচিত। এই বিষয়ের উপরে আমি কয়েকদিন আগে আমি প্রবচন দিয়েছিলাম যে প্রণাম, এই প্রণাম কিভাবে করা যায়, প্রণামের গুরুত্বটা কি, এই বিষয়ের উপরে আমি একটা প্রবচন দিয়েছিলাম ইংরেজিতে। তো এটা করা উচিত নিশ্চয়ই, ঠিক আছে? আর এখন স্বামীবাগ মন্দিরে সব ভক্তরা ঠিক তো, সুস্থ? ঠিক আছে, তবুও সবাই আপনার যারা আছেন সতর্কতা রাখবেন। হ্যাঁ, সতর্কতা রাখবেন। হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ,
বায়ে রেখে কেন প্রণাম করা যায়, এটা হচ্ছে প্রশ্ন। কেননা যে বায় দিকটা আছে সেটা ভগবানের জন্য, আর এইটা রাইট সাইড আছে সেটা দেবতার জন্য হয়, ঠিক আছে? তাই জন্য হরে কৃষ্ণ।
করুণা লক্ষ্মী দেবী দাসী মাতাজি, করুণা লক্ষ্মী মাতাজি আনমুট করুন।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু মহারাজ, আপনার সৃজনে আমার প্রণাম জানাচ্ছি। আমার প্রশ্নটা যে মহারাজ, আপনি বলেছেন যে আমরা যখন দর্শন করি শুনের বিষয়ে আপনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তো আমি জানতে চাই যে অনেকে দেখি যে মস্তারা প্রণাম করে, আবার অনেকে কপাল নাক দিয়ে করে, আবার অনেকে বলে যে মস্তক মাটিতে লাগাইয়া আবার যেমন নাকও লাগাতে হয়, তো আসলে এই প্রণামের বিষয়টা সম্পূর্ণ কিভাবে, শুধু মস্তক না নাকও লাগাতে হবে, এই বিষয়টা যদি আমাকে একটু বলতেন।
কমপক্ষে মস্তক লাগানো উচিত, নাকটাও স্পর্শ করলে সেটা আরো ভালো।
মহারাজ, আপনি পণ্ডিত গদাধর প্রভু হাত তুলেছেন, প্রভু আনমুট করে বলেন।
হরে কৃষ্ণ
মহারাজ, আমার একটু প্রশ্ন হচ্ছে, আমি যা প্রচার করি সে ব্রহ্মচারী হবে এবং সে গৃহে আছে, তার বর্ণিত চাবি গৃহ রয়েছে, খুব নিষ্ঠে সহকারে সেবা করে, তো সে বলছে আমি বিগ্রহের প্রতি খুব আসক্ত। আমি ওকে পরামর্শ দিয়েছি, আসক্ত ঠিক আছে, কিন্তু এরকম আসক্ত হওয়া যাবে না, যখন ডাকি তখন চলে আসতে হবে রোগবাদের প্রচারের জন্য, সেই সেবাটা আটজনকে দিয়ে। তো আপনি এখানে বলছেন শ্রী সম্প্রদায়ের একজন ভক্তের কথা বলে তিনি বকুণ্ঠ যেতে চায় না, যেহেতু সে অর্চক বিগ্রহ হতে খুব আসক্ত। দেখো আমি যে তাকে এরকম পরামর্শ দিয়েছি সেটা কতটুকু যুক্তিযুক্ত?
না, আমার এই ছোট লীলার বলার উদ্দেশ্যটা ছিল যে ভগবানের শ্রীমূর্তির যে রূপটা আছে সেটা এত সুন্দর, যারা উন্নীত ভক্ত তাদের জন্য এই রূপটা শুধুমাত্র একটা প্রতিমা নয়, সাক্ষাৎ ভগবান। আর ভগবানের রূপের অনুভবটা ওনার হয়, আর সেই রূপ থেকে এত আকৃষ্ট হয় আর এত আসক্তি হয়ে যায় যে এই ভক্ত ভগবানকে বলছেন কি, আমি জানি না বৈকুণ্ঠ গিয়ে যখন আপনার দর্শন করব আপনি আপনার রূপটা কিভাবে হবে আমি বলতে পাচ্ছি না, কিন্তু এইখানে যেই রূপটা আমি দেখছি সেই রূপটাই আমি দেখতে চাই, আর যদি সেই রূপটা আমি ওখানে না দেখি তাহলে আমি এখানেই থাকবো আপনার সঙ্গে। এটা একটা ভাব, বুঝলেন, একটা ভাব, মনের ভাব। আসলে বৈকুণ্ঠে যে ভগবান আছেন কিংবা যে শ্রীমূর্তির রূপে জড় জগতে যে ভগবান আছেন তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? তাই জন্য এই যে নিজের ভাব ভাবটা সেটা আছে সেটা ব্যক্ত করছেন, ঠিক আছে?
আশিস কুমার কর্মকার, আপনি প্রশ্নটি করুন।
নমস্কার প্রভু, শোনা যাচ্ছে প্রভু?
হ্যাঁ
নমস্কার প্রভু। আমরা আসলে দেখি, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আমরা মূর্তি পূজা করি, তেমনি শ্রীকৃষ্ণের মূর্তি বিগ্রহ পূজা করি, কিন্তু যারা অন্যান্য ধর্ম যেমন মুসলিম ধর্ম তারা মূর্তি পূজা করেন না। তো এই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে সমালোচনার মুখে পড়ি যে তোমাদের সৃষ্টিকর্তাকে দেখা যায়, হাত আছে, কিন্তু আমাদের ধর্ম আমি সঠিকভাবে জানি না, আমাদেরও নিরাকারের হয়তো একটা অপশন আছে, নিরাকার। আমরা এরকম নিরাকার এবং সাকার আসলে এই দুইটার মধ্যে কোনটা আসলে বেস্ট, বা নিরাকারে যাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা প্রভু, যদি দয়া করে বলেন।
আসলে ভগবান হচ্ছেন একটি ব্যক্তি, তার রূপ আছে, তার দিব্য গুণ আছে, তার দিব্য শরীর হচ্ছে সচ্চিদানন্দ, তার শরীর জড় জগতের পদার্থ থেকে বানা যায় না, যেমন আমাদের শরীর, তার শরীর সচ্চিদানন্দ হওয়ার ফলে ওটা হচ্ছে শাশ্বত। আর যখন তিনি প্রকট হন এই জড় জগতে, সেই আধ্যাত্মিক সচ্চিদানন্দ শরীর যুক্ত প্রকট হন এখানে, আর তাদের দিব্য শরীরে যে একটা আধ্যাত্মিক তেজ আছে সেটা হচ্ছে তার নিরাকার স্বরূপ, যেভাবে সূর্য এবং সূর্যের প্রকাশ, ঠিক আছে? আর আপনি আপনার নিবেদন করছি ওখানে বাংলাদেশে ভক্তদের সঙ্গে বেশি সম্পর্ক করে শ্রবণ করে প্রভুপাদের বইগুলো পড়ে আপনি আর বেশি জানতে পারবেন ভগবান কৃষ্ণের সুন্দর সচ্চিদানন্দ রূপের ব্যাপারে, ঠিক আছে?
রাধাপতি কৃষ্ণ দাস, প্রভু বলেন আপনার প্রশ্নটি।
প্রণাম মহারাজ, সমস্ত বৈষ্ণবদের প্রণাম।
হরে কৃষ্ণ।
আমার প্রশ্ন আছে যে ভগবানের দর্শন করার জন্য চরণ থেকে মস্তক মুখমণ্ডল পর্যন্ত দর্শন করতে হয়, এটা কোন শাস্ত্র থেকে আমরা জানতে পারবো?
এই যে প্রভুপাদ লিখেছেন না, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, এই তাৎপর্যে উনি লিখেন ওই হয়তো আমি এখন এটা দ্বিতীয় স্কন্দ দ্বিতীয় অধ্যায় আর 13 নম্বর শ্লোক, তার তাৎপর্যে প্রভুপাদ এটা লিখেছেন।
শ্রীধর প্রভু বলেন আপনার প্রশ্নটি বলেন।
হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ মহারাজ, আমার একটু জানার বিষয় যে আমাদের অনেক বিগ্রহ রয়েছে বা আমরা যে সেবার বিগ্রহ, কখনো রাধা মাধব, রাধা মদন মোহন, এখন জগন্নাথ বলদেব সুভদ্রা, এই যে বিগ্রহের মধ্যে আমাদের কোনটি মানে সেবা করার দিকে আমাদের মনোনিবেশ বেশি করা উচিত? রাধা মাধব সেবা তো অনেক উন্নত মাধুর্য রসের, আবার জগন্নাথ ঐশ্বর্য রূপ, মানে আমাদের কিভাবে সেবা করলে কোন রূপের প্রতি আমাদের এই যুগের জন্য নিবিষ্ট করা উচিত বলে মানে মনে হয়, কোনটা ভালো হয়? আমাদের ভাব তো এক এক রকম ভাব, কেউ দাস্য মানে সক্ষ ভাব ছিল, সেই ক্ষেত্রে তো এক একজন এক এক রকম ভাব ভজনের মাধ্যমে হয়। তাহলে কোন বিগ্রহকে আমরা চুজ করতে পারি যে এটা সকলের জন্য, যাতে সবাই একই ভাবে মনোনিবেশ করতে পারে, বা এই ব্যাপারে যদি একটু বলতেন মহারাজ, অনেক বিষয়ে ধন্যবাদ করি।
তিনটাই, কিন্তু বিশেষ করে গৌর নিতাই আর জগন্নাথ বলদেব সুভদ্রা এবং রাধাকৃষ্ণ আমাদের তিনটে প্রমুখ বিগ্রহ। তারপরে নৃসিংহদেব আছেন, বিভিন্ন ভগবানের রূপ আছেন, কিন্তু কমপক্ষে এই তিনটে আমাদের বিগ্রহ প্রমুখ। ঠিক আছে, শেষের প্রশ্ন,
মাইক্রোফোনটা একটু মিউট করেন প্লিজ। চন্দ্র ভানু মাধব দাস, প্রভু আপনি আপনার প্রশ্নটি করেন। চন্দ্র ভানু প্রভু আনমিউট করে আপনার প্রশ্নটি করেন।
হরে কৃষ্ণ, চন্দ্রবানু মাধবদার বলছি। মহারাজ আপনার চরণে দণ্ডবোধ প্রণাম, অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম।
হরে কৃষ্ণ।
আপনার যে সৌম্য রূপ, তাতে মহারাজ মহাপ্রভু স্বয়ং আমাদের সামনে হাজির, এবং আপনি যে সুন্দর মাধুর্য ভাবে যে বাংলা বলেছেন, আমরা যে বাঙালি সেটাও আমরা এত সুন্দর করে বলতে পারিনি, অত্যন্ত মুগ্ধ আমি। আমি আশা করি সকলে আমার মতো অন্যরাও মুগ্ধ হয়েছেন। মহারাজ আমার প্রশ্ন হলো যে, আমরা যারা নাকি সব যা করতেছি মন্দিরে সেটা বিগ্রহ না করে চিত্রপটে করি, বিগ্রহ চিত্রপটের মধ্যে এই যে করা সব পূজা করা, এটার পার্থক্য আছে কিনা? আর একটা হলো, একটা নির্ধারিত সময় আছে যেটা যে মঙ্গল আরতি করার, সেই সময়টা যদি গত হয়ে যায়, হ্যাঁ সূর্যোদয় হয়ে যায়, সেই সময় যদি আমরা মঙ্গল আরতি করি তাতে কোনো অপরাধ হয় কিনা? হরে কৃষ্ণ।
চিত্র এবং পাথরের কিংবা কাঠের কিংবা ধাতুর মূর্তি, শ্রীমূর্তির কোনো পার্থক্য নাই। চিত্ররূপেও ভগবানের বিগ্রহ, তাই জন্য নিশ্চয়ই আমরা চিত্ররূপেও ভগবানের অর্চনা করতে পারি, তাদের সামনেও আমরা মঙ্গল আরতি করতে পারি, তাদের সেবা করতে পারি, কোনো পার্থক্য নয়। তবুও আমরা যেভাবে কোনো পাথরের শিব বিগ্রহ কিংবা কাঠের শিব বিগ্রহ, ধাতুর শিব বিগ্রহ যেভাবে আমরা শৃঙ্গার করতে পারি, সেই শৃঙ্গারটা এখানে চিত্ররূপে সম্ভব হয় না। তাই জন্যে যে যে বিগ্রহ থাকে মন্দিরে, সেই সেবার যে নিয়মগুলো সেগুলো বেশি থাকে। আর চিত্ররূপে আমরা বেশিরভাগ বাড়িতে করি, নিজের বাড়িতে। যারা ভগবানের শিব বিগ্রহের সেবা করতে পারে না কিংবা এই সেরকম পরিস্থিতি নেই যে তা সঠিক ভাবে সেরা করতে পারে, চিত্ররূপে সেবা করা উচিত। আর মঙ্গল আরতি কি সূর্যোদয়ের পরে করা যায়, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, মন্দিরে তো করা যায় না, যেখানে মন্দির আশ্রম সেখানে তো ব্রহ্ম মুহূর্তের সময়, তার একটু পরে সন্ধ্যা সূর্যোদয়ের আগে করা যায়, 4:30 কিংবা 5টার সময়। কিন্তু বাড়িতে যদি কেউ করতে চায়, আর যদি 4:30-5টার সময় না করতে পারে, তাহলে একটু দেরি করলেও কোনো ক্ষতি নেই। চেষ্টা করা উচিত যে যত তাড়াতাড়ি হয় যাতে জলদি হয়তো করার, কিন্তু যদি না হয় তাহলে ঠিক আছে, একটু পরে করলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তাহলে এখন সময় হয়ে গেছে। তা আমার শুভকামনা সবার প্রতি, আর প্রার্থনা করছি যে আপনারা সব ঠিক থাকবেন আর ভালোভাবে প্রভুপাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আন্দোলনকে বাড়িয়ে রাখবেন ওখানে বাংলাদেশে। ঠিক আছে, খুব ধন্যবাদ।
খুবই কৃতজ্ঞ মহারাজ, আপনি আমাদেরকে এভাবে সময় দিলেন মহারাজ, ইসকন বাংলাদেশ অথরিটি কৃতজ্ঞ মহারাজ। যেভাবে মাঝে মধ্যে আপনি যদি আমাদের সময় দেন মহারাজ।
হ্যাঁ, নিশ্চয় চেষ্টা করব।
হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম
মহারাজ। হরে কৃষ্ণ।
হ্যাঁ, আরো গোপাল
মহারাজ, আমার ভাষা নেই, ভগবিত ভক্ত আপনার উপদেশ শ্রবণ করে নিশ্চিত রূপে তারা কৃতার্থ হয়েছে। আপনি দয়া করে সমস্ত বাংলাদেশ ভক্তদের প্রতি আপনি আশীর্বাদ করবেন। আর আমাদের চারুচন্দ্র প্রভু আপনাকে বললেন যখন পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে দয়া করে বাংলাদেশে আসবেন এবং সমস্ত ভক্তদেরকে আপনার সঙ্গ প্রদান করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ, আপনার সুচরণ কমলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
হরে কৃষ্ণ, ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।